গতকাল যারা নখ কাটল শূন্য কোথাও তারা হাত উঠল যে আমরা নখ কাটছিলাম ঠিক আছে না, যারা যাদের নখ বড় অথচ ছোট ছিল কোন সমস্যা নেই, যাদের নখ বড় কারণ নেই যার নখ বড় কারণ এরকম কি আছে, এরকম এরকম করবো না, মসজিদ এরকম করবো না, এটা তো তোমরা এখানে খাস তালিম দ্রবী দুজন নার্স তাই জিজ্ঞেস করি, আবার না মাহফিলে মাহফিলে আরম্ভ করো কে কি নখ কাটছে না দুটান এই মোকামি অনেকেই করে, হ্যাঁ কে কে তাহাজ্জুদ পড়ছে না কে পড়ে নাই হাত উঠান, এগুলো কোনো কথা হল কে তাহাজ্জুদ পড়ছে কে পড়ে নাই তোমার খবরদারির কি অধিকার আছে, কোন অধিকার নেই, আর তরবিয়তের জন্য আসছে যাকে আমল দেওয়া হয়েছে তাদের মোকাবেলায় নিজে খেয়াল করা, আজকে যেহেতু নখ কাটার মোকাবেলায় মৌজ কাটার মোকাবেলায় দাড়ি সুন্নত মোতাবেক রাখার মোকাবেলায় অনেক বেশি গাফলতি, মারাত্মক ধরনের দায়িত্বহীনতা সারা দুনিয়া ভেবে, গতকালও দেখলাম যে বিমান নামাজ যারা পড়তে আসছে মুসাফা করতে আসছে ভায়া ধুতে আসছে তখন দেখলাম যে তা নখ বড় বড় এত বলার পরও মানুষ কর্ণপাতই করে না কোনো গুরুত্বই দেয় না, ওখানে গেছে কালকে রাত্রিবেলা এক এসরাই জলসা না কি এটা মাসিক মাসিক এসলাই জলসা সেখানেও একই হালত, লোকজন মুসাফা করতে আসছে না বায়াত হয়েছিল কয়েকজন সে একই হালত ওখানেও ওই নখ বড় বড় নখ কাটে নেই তাকায় দেখলাম চেহারার দিকে যে কারা চুপ থাকলাম, হঠাৎ বললে সকলে তো সকলের সঙ্গে তো তরবিয়ত এক রঙই করা যায় না, চশমাওয়ালা নখ কাটছিলেন কালকে বড় হয়নি কাটার মতো হয়নি একটুও কাটা যেত না, সামনে একটু কাটতে পারলে কাটলেন না কেন, ফায়দা কি হতো জানেন যে অনেক সময় আপনি মঙ্গলবারে কাটছেন বা সোমবারে কাটছেন এখনো বড় হয়নি, তারপরও জুমার দিনে যদি কাটার মতো হালকা একটুও সুযোগ পান ওইটুকু কাটলেন তো একটা শূন্যতা দেয় হল, জুমার দিনে নখ কাটার শূন্যত এটা আলাদা ফজিলত পেলেন, কথা বুঝেন নাই, আমার শায়েখ রহমতুল্লাহ আলাইকে দেখতাম জহরতুল্লাহ রহমতুল্লাহ আলাই এর নখ সামান্য একটু বড় হইলে বুঝা বুঝা কাটতে থাকতেন পরিষ্কার করতে থাকতেন, আজি এবং এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন এক হাদিসে খামসু মিনাল ফিতরতে আর এক হাদিসে আটশো মিনাল ফিতরতে, ফিতরা মানে যে ফিতরত বলতে এখানে যে পুরো ইসলামী ফিতরতের দিন দিন ফিতরত, এ হাদিসে আছে যে দশটা জিনিস ফিতরতের আমল মিনাল ফিতরতে মানে আমল ফিতরা, যার ভিতরে ইনসানি তবিয়ত ইনসানি মেজাজ ইনসানি রুচি নির্ধারক মেজাজ রুচি অক্ষুণ্ণ থাকবে সে এই দশটা আমল করবে, না ফিতরত সালিমা ফিতরা মানে আল ফিতরা আল কামেলা, তো ওদিকে কোরআন শরীফ আল্লাহ আল্লাহাক বলছেন ফিতরত আল্লাহ ফতারান্নাস আলাইহা, আল্লাহাক খালিস এক ফিতরি হালতের উপরে সব মানুষকে সৃষ্টি করছেন, ফতারান্নাস আলাইহা অর্থাৎ নির্মল এক মন দিয়ে আল্লাহাক নির্মল এক মেজাজ এবং তাকাজা দিয়ে আল্লাহাক মানুষদেরকে তৈরি করছেন সবাই যেন আল্লাহর হুকুমের দিকে মোতাবাদ্য হয় আল্লাহর দিকে ধাবিত হয় এটাকে ফিতরত বলে, কথা বুঝুন নাই, তো পুরো ইসলামের সবই ফিতরতের আমল মানে আল্লাহ বানাইছেন মানুষকে এমন মানুষের মনটা এমন ইসলামের সব আমলকে পছন্দ করবে, জর্দি জন্মের পরে বাইরের কোন হাওয়া না লাগে খারাপের কোন হাওয়া না লাগে কাফেরদের সঙ্গে থাকে নাই, মুশরিকদের সঙ্গে থাকে নাই, ফাসিকদের সঙ্গে থাকে নাই, বিদআতীদের সঙ্গে থাকে নাই, বদভ্যাসে অভ্যস্ত লোকদের সঙ্গে থাকে নাই। এরকম যদি হয় খারাপির কোন আসর তাকে পায় নাই, অরিজিনাল হালতে আছে, ইসলামের দিকে সে দাবিত হবে। এটাই হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রতিটি সন্তান জন্ম হয় ফিত্রতের উপরে, যে অরিজিনাল ফিত্রত মানে অরিজিনাল নির্মল চরিত্রের উপরে, নির্মল মননের উপরে। কোথায় গেছে মুফতি সৈয়দ ইসলাম? মুফতি নাই, শুনতেছেন? ফিত্রত মানে কি? অরিজিনাল নির্মল চরিত্র, নির্মল মনন, বলেন মনন পরিষ্কার, বলেন সিরাজগঞ্জের জঙ্গলি আওয়াজে বললে তো কাজ হবে না। অরিজিনাল নির্মল মনন,
নির্মল মনন,
মনন
মনন,
হ্যাঁ তুমি বলো, মনন একটা মারবে একদম জঙ্গলি ইঞ্জিনিয়ারের বাচ্চা কোথায় গেল? আর তুমি এত পরিষ্কার বলতে বলি হুমু করে, মনন
মনন
কি এগুলি? নাক টাক অপারেশন করছো, নাক অপারেশন কর, এরা উচ্চারণের খেয়াল করে না, উচ্চারণ সাফ করার চেষ্টা করেছে না। দেখো এই কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিত্রা, প্রতিটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটি সন্তান জন্ম নেয়, জন্মগ্রহণ করে আলাল ফিত্রা, যে অরিজিনাল নির্মল মননের উপরে, নির্মল মন মানসিকতার উপরে। এই তর্জমা যে করলাম এটার পক্ষে দলিল শোনো, যে এখানে সিয়াক সাবাক এটা বলে, এই হাদিসের ব্যাকগ্রাউন্ড থেকে, ডান বাম থেকে, আগ পিস থেকে, অবস্থান থেকে এটা স্পষ্ট। অতপর পাওয়া অতপর আবাহ তার মা বাপ ইহাবিদানহি, ওকে ইহুদি বানায়, ইনাসিরানহি তাকে খ্রিস্টান বানায়, একরবায়ত ইউমাদ্দিসানহি তাকে অগ্নি পূজক বানায়, এবং ওই ইউসারিকানহি তাকে মুশরিক বানায়। অর্থাৎ যত পাপের চরিত্রে চরিত্রবান করে, খারাপিতে লিপ্ত করে ওর বাবা মা, এই বাবা মাকে উদাহরণ হিসাবে পেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মা যেহেতু ওর মূল লালন পালনকারী, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে যারাই ওর লালন পালন দেখাশোনা, যাদেরই সংস্পর্শ ওর হয়, প্রত্যেকের দ্বারাও প্রভাবিত হয়। এবং এই যে ব্যাখ্যা, এটাই এর দলিল হচ্ছে আল-মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, মানুষ যার সঙ্গে থাকে তার রং তার মধ্যে পয়দা হয়, হ্যাঁ যার সঙ্গে থাকে তার রং পয়দা হয়। বাবা মা দিনওয়ালা, সন্তান দিনওয়ালা হওয়ার রাস্তা সহজ হয়। বাবা মা বদ্দিনীওয়ালা, সিনেমাওয়ালা, টেলিভিশনওয়ালা, কোন খারাপ ইতিরিক্ত মদওয়ালা, সুদওয়ালা, ঘুষওয়ালা, হ্যাঁ না, তো ফের সন্তানের উপর সেটার আসর পড়ে, কথা বুঝেন নাই ভাই? হ্যাঁ, বাবা মা ইমানওয়ালা, নামাজওয়ালা, সিজদাওয়ালা, সুন্নতওয়ালা, শরীর পর্দাওয়ালা, হালালওয়ালা, হালাল খানা খাদ্যওয়ালা, তো সন্তানের উপর সেটারও প্রভাব পড়ে। তাহলে স্পষ্ট হল না গান্ধীজি পাকে যে ফিতরত মানে কি? তাহলে যে পরে না ওর বাপ মা বা অন্যরা এই অন্যদের আসরে ওর মধ্যে ইহুদিয়ত আছে, হ্যাঁ ইহুদ নাসারা এবং অগ্নি পূজক, এটাও সপ্তম শিলাত, এগুলো দৃষ্টান্তমূলক। এরকম বিভিন্ন রকমের খারাপিতে লিপ্ত লোকদের সংস্পর্শে প্রভাবিত হয়ে তখন হয়তো অরিজিনাল অবস্থাটা বিকৃত হয়। তাহলে বোঝা গেল অরিজিনাল অবস্থা এটা দিনওয়ালা অবস্থা। ফিতরত মানে তাহলে কি দাঁড়াইল? অরিজিনাল মানে সৃষ্টিগত ভাবে পিওর নির্দাগ তাওহীদি মন মনন। বাকি রইল যে কোরআন শরীফের সঙ্গে আবার তারুজ না হয়ে গেছে যে আলহামা ফুজুর তাকওয়া। আল্লাহ বলছেন সৃষ্টিগত ভাবে তোমাদের ভিতরে আমি দিয়ে রাখছি ভালোর দিকে আকর্ষণ, মন্দের দিকেও আকর্ষণ। কি কথা বোঝেন নাই? তাদের তো মনে হয় যে দোনো হালতই ভিতরে ছিল। তো ফিতরত মানে তো পিওর হালত, খারাপের কোন হালত ছিলই না। কি কথা বোঝো নাই? তো ফিতরত মানে হচ্ছে তাহলে আয়াতে পাকের সঙ্গে হাদিসের সঙ্গে বাহ্যিকভাবে বৈপরীত্য মনে হয় কিনা? যে ওখানে বলা হচ্ছে যে দোনো রকম হালত ভিতরে আছে, আর এখানে ফিতরত মানে একদম পিওর তাওহীদি মনন তার ভিতরে। কি কথা বোঝেন নাই? তো ওখানে দুইটার ভিতরে সমাধান কি, তাত্ত্বিক কি, সমন্বয় কি, সেটা হল যে আসলে থাকে তাওহীদি মননই, এটা মূল। কিন্তু তার সঙ্গে এই ক্ষমতা দেওয়া থাকে যে যদিও মন আল্লাহর দিকেই ধাবিত মৌলিকভাবে, কিন্তু এই ক্ষমতা প্রদত্ত থাকে, ভালো করতে পারবে খারাপও করতে পারবে। এটার ওই মাদ্দা এটা ভিতরে দেওয়া থাকে, কিন্তু মূলত তাওহীদি মননটাই মূল মেটেরিয়ালস, মূল উপাদান। কি কথা বোঝেন নাই? বাইর, কারণ ওখানে তো হাদিসের পরিষ্কার বলা হয়েছে যে পরে মা বাপ এবং ইত্যাদি এর দ্বারা প্রভাবিত হয়ে এটার ক্ষতি হয়। বোঝা গেল এটা না হলে তাওহীদের চেতনা এবং মনন এবং জীবন এটাই প্রাধান্য লাভ করবে, এটাই ফুটে উঠবে। অর্থাৎ যে যদিও ওর ভিতরে দুরুণটা ক্ষমতায় দেওয়া থাকে, কিন্তু আল্লাহ পাকের দিকে টানটাই বেশি থাকে এবং সেটাই ওর ভিতরে গালিব হবে, বাস্তবায়িত হবে, যদি বাইরের হওয়া না লাগে। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো এক ফেত্রদের থেকে এদিকে আসলাম না? তো হাদিস শরীফে আছে যে দশটা জিনিস ফেত্রতের আমল, ফেত্রত অরিজিনাল মননের আমল। তো এইটা কি ইসলামই তো দিনে ফেত্রত, ইসলাম পুরাটাই ইসলামের সব আমল, নামাজ রোজা জিকির তেলাওয়াত সবই ফিতরতের আমল। কি কথা বোঝেন নাই? তাহলে এখানে দশটাকে ফিতরতের আমল বলার কি অর্থ? হ্যাঁ, অরিজিনাল মনন যাদের আলা তো তাদের আমল এটা, মানে অন্যান্য দিনে আমলের সঙ্গে ফিতরত তাদের মনের অবস্থা এত উন্নত এত আলা যে এই দশটা কাম বিশেষভাবে তারা করেন। তো অন্যান্য আমলে তো সকলে সমান হয়ে যায়, দিনের যত নেক আমলে নবীর উম্মত সব সমান হয়ে যায় আমলের, বাহ্যিক আমলের দিক থেকে। নবীও ইমানওয়ালা, এরাও উম্মত ইমানওয়ালা, নবী নামাজওয়ালা উম্মত নামাজওয়ালা, নবী জিকিরওয়ালা উম্মত জিকিরওয়ালা। কিন্তু এই দশটা কাজ এমন এটার মধ্যে উম্মত অনেক ক্ষেত্রে বেখেয়াল হয়, ত্রুটি করে, কিন্তু এটা নবীদের সকলের ভিতরে একদম অটুট থাকে, এটা নবীদের বৈশিষ্ট্য। সব নবীর এটা বৈশিষ্ট্য, কারো থেকে এইটা ছুটতে পারে না। এক একটা হচ্ছে যে অনেক আমল আছে যেগুলো এক নবীর ছিল আরেক নবীর ছিল না, ওই নবীর প্রতি আদেশ ছিল, এই নবীর প্রতি আদেশ ছিল না, কিন্তু এই দশটা আমল এমন ফেতরতের আমল, সব নবী এই আমলটা করতেন। এই কথা বোঝেন? সব নবী এই আমলগুলো করতেন, এই আমলগুলো কোন নবীর থেকে ছুটত না। অন্যান্য আমল কোন নবীর শরীয়তে আছে, কোন নবীর শরীয়তে নাই, কিন্তু এই দশটা আমল এমন যে প্রত্যেক নবীর জীবনী এই সৌন্দর্য এই বৈশিষ্ট্যাবলী অক্ষুণ্ণ ছিল, অব্যাহত ছিল, এর ব্যতিক্রম হয় নাই। সেগুলো কি কি? যে আরশম মিনাল ফিতরতে আসসিওয়াক, মেসওয়াক করা, আল মাজমাজা, কুলি করা, পুলি করা মানে মুখে পানি লিয়ে ফেলাই দেওয়া, হ্যাঁ মুখটা যাতে পরিষ্কার হয় এইভাবে মজমজা করা, কথা বুঝুন নাই, ইউমাজ মিজু মাঝমাজা মানে মাঝমাজা, ইউমাজ মিজু ইউমাজ মিজু মাঝমাজু, এখানে মজমজা মানে ইউমাজ মিজুর পরে যে মজমজা হয় সেটা, এই মজমজা হলো ইউমাজ মিজুর আসরওয়ালা। মানে তুমি মুখ পরিষ্কারের জন্য কুলি করলা সেই মজমজা। তো যাই হোক, আরেকটা হচ্ছে ইস্তিনসাক, নাক পরিষ্কার করা, ইসলামের কি আমল দেখো, মেসোয়াক কি ব্যাপার, দাঁত পরিষ্কার থাকবে, মেসোয়াক কি দাঁত পরিষ্কার থাকবে, এখন যার পাশে যাও দাঁতে গন্ধ মুখে গন্ধ হয় কিনা, এটা প্রায় মানুষের মধ্যে অভ্যাস, মুখ অপরিষ্কার রাখে, ধোয় না পরিষ্কার করে না, মেসোয়াক করে তারপর পরিষ্কার হয় না, মেসোয়াকের পরও পরিষ্কার না হলে টুথপেস্ট লাগাও, যেটা লাগাইলে পরিষ্কার হবে, দুর্গন্ধ দূর হবে, এটা সুন্নত, কথা বলেন না, মেসোয়াক করা এক সুন্নত, মুখের দুর্গন্ধ দূর দূর করে এটা আরেকটা সুন্নত, কারণ কোন দুর্গন্ধ থেকে মুক্ত থাকা এটা সুন্নত তরিকা, সুন্নত হল খুশবুদার থাকা। তো শরীরই খুশবুদার থাকা সুন্নত, তো দাঁতকে দুর্গন্ধপূর্ণ রাখা এটা কোন সুন্নত, হ্যাঁ মুখ দুর্গন্ধপূর্ণ রাখাটা কোন সুন্নত, এটা তো বতরিকা হল, বরং আরো বেশি এটা পরিষ্কার রাখা সুগন্ধময় রাখা উচিত, এটা এই সুগন্ধময়ের অর্থ কমপক্ষে দুর্গন্ধ যাতে না থাকে, যেমন বলে মিঠা পানি, এর পানি খাইলে কি চিনির মতো মিঠা লাগে, মিঠা পানি মানে লোনা না হওয়া, তিতা না হওয়া, আপনি আমাদেরকে মিঠা পানি খাওয়াইছেন, পানি খাইলে কি মিঠা লাগে, মধু মধুর মতো মিঠা, চিনির মতো মিঠা, মিঠা পানি মানে তিতা না লোনা না এবং খাইতে সুস্বাদু লাগে, এটাই হল মিঠা, এটাই পরিষ্কার হয়েছে, আল্লাহ পাক আল্লাহর নাম মধুর মতো মিঠা, মধুর চেয়েও মিঠা, এর মানে কি যে জিহ্বার মধ্যে মধু মধু লাগবে সেটা না, যে এতটা মজা লাগে যে সারা জারের মধুর চেয়ে মধ্যে মজা বেশি, সেটাই মিঠা, শুনতে হবে না, আসিবাক বল মজমজা বল ইস্তিনসাক, একটা হলো দাঁত পরিষ্কার করুন, মেসোয়াক করা দাঁত পরিষ্কার হয়ে যায়, আর একটা কুলি করা মুখ পরিষ্কার থাকে, ইস্তিনসাক নাকে পানি দেওয়া নাক পরিষ্কার থাকে, অনেকের নাকেও ময়লা থাকে, নাকের অনেকের নাকের নাকের মুসগুলিও বড় বড় রাখে, নাকের মুস জানেন সেটা, নাকের নাকের পশম বাইরে হয়ে থাকে নাকের এই চিত্র দিয়ে ওই চিত্র দিয়ে মনে হয় কাউকে দংশন করবে, এ কি তরিকা, এটা এগুলো পরিষ্কার রাখা উচিত না, আর সেবাক অলমজবুজা বল ইস্তিনসাক, হ্যাঁ না, এবং একটা হচ্ছে যে গসল না এটা তো পরে, আরেকটা হল যে নথুল আনা নামিয়ে নিজে পরিষ্কার করা, তাই না, আরেকটা কি সেটা নথুল ইবিল ইবিত যে সে বগল পরিষ্কার করা, দেখো কি কেসা আজীব সুন্দর সুন্দর কথা, বগলও পরিষ্কার থাকে, এবং কষ্ট সার মোজ ছোট করা, তকলিমুল আজফার নখ কাটা, হ্যাঁ কষ্ট সার তকলিমুল আজফার নথুলিমিত, হ্যাঁ এবং হলকুল আনা মনে হয় হলকুল আনা, হ্যাঁ যে নাভির নিচে পরিষ্কার রাখা, বগল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কেসা আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর আমল, যে কি হলো এটা মানে যে যাদের ফিতরত কামিল থাকে, ফিতরতের আখলাক মনন যাদের উন্নত উন্নত তর না, উন্নততম থাকে। উন্নততর মানে তুলনামূলক উন্নত, আর উন্নততম মানে একদম ফাইনাল সর্বোচ্চ আছে। বাংলারও দর্শ দিতেছে উন্নততম থাকে। আর যদি উন্নততর বলা হয় তো সেটা উন্নততমের অর্থে মনে করা জরুরি ছিল এখানে। তো তাদের মধ্যে এই গুণগুলো থাকে। কেসা মহলা বল তো, যেটা নবীদের এত মহান বৈশিষ্ট্য, মহিমান্বিত বৈশিষ্ট্য, সেটা এখন উম্মতের অনেক আলেম তালবিলের মধ্যেও নেই, অনেক পরেজগার নেককার লোকের মধ্যেও নেই। এক একজনের নখ বড় বড়, জিজ্ঞেস করল কো আমি সময় পাইছিলাম না। সময় পাইছেন কি, ঘুরছেন কাটছেন? সময় পাই নাই মানে এক জায়গায় বসে বসে গপসপ কথাবার্তা নানা ঝামেলে ব্যস্ত ছিলেন কেন? তো আমরা ফিকির করবো না কি কথা বুঝে আসছে কিনা। এবং এই আমলগুলো যেহেতু নবীদের স্পেশাল বৈশিষ্ট্য, শুনুন না, স্পেশাল বৈশিষ্ট্য, এমনি রাস্তাঘাটে টুপি কিনতে পাওয়া যায়, আর হ্যাঁ না ওইটারে এক বাচ্চার নিয়ে পড়ায় দিলেন, আর বাচ্চার নিজস্ব মুকুট খাস, সেটা দেখলে ভিন্ন রকম লাগে। একটা হলো এমনি রাস্তা কিনতে পাঞ্জাবি পাওয়া যায়, হাটে হলো বাচ্চার শাহী পোশাক যেটা নিয়ে আসে এজলাসে বসে, ওটার আকর্ষণই আলাদা। এজলাসে বসার পোশাকের আকর্ষণ আলাদা, এটা বুঝবেন। ডাক্তার এমনি চেম্বারে বসে, কিন্তু হসপিটালে যাইতে হলে একটা ভিন্ন ডাক্তারি পোশাক পরে যাওয়া লাগে, এটা কি বলে সে ইউনিফর্ম, হ্যাঁ ডাক্তারদের ইউনিফর্ম। পুলিশরা এমনি বাজারে গেল পুলিশ, এসপি বাজারে যদি লুঙ্গি পরে যায় ওটা কি এসপি থাকে না? বাড়িতে আসছে বাজারে গেল এমনি কুর্তা একটা গায়ে দিয়ে লুঙ্গি একটা গায়ে দিয়ে, তখনও এসপি। কিন্তু ডিউটিতে যখন যায় এটা লুঙ্গি পরে গেলে শাস্তি হবে। হ্যাঁ ডিউটিতে এসে ভালো দামি শার্ট গায়ে দিয়ে গেছে তাহলেও শাস্তি হবে, যদি ওর ভিতরে ওই স্টারগুলো থাকে, তার যে চিহ্ন থাকে না কতগুলো তারা তারকা তারকা লাগেছে, থাকতে হবে। মেজর যখন ডিউটিতে থাকবে ওগুলো থাকতে হবে, কি কথা বুঝেন নাই? তো ওগুলো থাকলে তখন তার শান বাড়ে, মর্যাদা বাড়ে, প্রভাব প্রতিপত্তি বাড়ে, দেখলেই ডর লাগে, দেখলে তার প্রতি শ্রদ্ধা জাগে, এমনটা হয় কিনা? এই যে খাস আমলগুলো, এগুলো নবীদের স্পেশাল বৈশিষ্ট্য, এগুলো যখন উম্মত ধরে তখন তাদের মধ্যে আলাদা খাস নূরানিয়ত প্রকাশ পায়, খাস সম্মান তাদের প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহ পাকের খাস রহমত তাদের দিকে আসে। এবং এই ফিতরত মানে তাহলে যে মুসলিম মুসলমানদের ইউনিফর্ম, এগুলো মুসলমানদের ইউনিফর্ম স্পেশাল বৈশিষ্ট্য, এগুলো স্পেশাল, এগুলো স্টার, সব ইমানি স্টার্স, ইমানি স্টার। এগুলো কথা বুঝে আসছে ভাই? এবার এগুলোর গুরুত্ব কতটা হলো, এগুলোর গুরুত্ব দিলাম না আমরা। এগুলোর মোস্ট ছোট রাখা চাই, দাড়ি বড় রাখা চাই, ওইটাও আছে এর মধ্যে, এফাউল লেহিয়া। আচ্ছা এই দশটার মধ্যে এটাও আছে, এফাউল লেহিয়া, দাড়ি বড় করা। বড় করা মানে যে নবী রসুলদের চেহারার সঙ্গে মিলে এরকম বড় করা। এবং মিনান নবীহীন ও সিদ্দিকীন ও সুহাদা ও সালহীন, এদেরকে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের নমুনা বলছেন, নবীগণ এবং সিদ্দিকীন, ওলামায়ে রব্বানীহীন উম্মতের, তারা হচ্ছেন নমুনা দিনের। এজন্য তাদের আমল, দাড়ির সব আমলই তাদের নমুনা বলা হয়েছে, এজন্য দাড়িও তাদের নমুনা বলা হয়েছে। উম্মতের ওলামায়ে দিন আকাবিরিন সলফ, তারা তো দাড়িকে নাভি পর্যন্ত লম্বা করেন নাই, হাঁটু পর্যন্ত লম্বা করেন নাই, আজীবন দাড়ি রাখতে থাকলে না ছাটলে দাড়ি তো লম্বা হয়ে নাভি পর্যন্তই যেত, নাভি অতিক্রম করত, নাভি অতিক্রম করত। কিন্তু এমনটা তো হয়নি, বোঝা গেল দাড়ি লম্বা একদম কোন প্রান্তহীন অন্তহীন ভাবে করা সেটা না, বরং কোনো একটা প্রান্ত আছে, সীমান্ত আছে, একটা নির্ধারিত সীমা আছে এই পর্যন্ত। সেই সীমাটা কি? সাহাবায়ে কেরামের আমল থেকে সেটা নির্ধারিত হয়েছে যে এক ফুট লম্বা করো, এক ফুট পরিমাণ। হ্যাঁ তারপরও যদি একটু বড় হয়ে যায় এটাতে দোষ নাই, কিন্তু যদি সেটা ভেদাদিদের মতো লম্বা হয়, বিধর্মীদের মতো লম্বা হয়, শিখরাও লম্বা করে, ইহুদিরাও লম্বা করে, অনেক হিন্দু লোকেরাও লম্বা করে, এত লম্বা করে যে কোন কুল কিনার নেই। তো এরকম লম্বা ইসলামের আমলে নেই। ইসলামের আমলে লম্বা হবে দাঁড়িয়ে সালেহীন উম্মতের সঙ্গে মিল দেখা, আর না হলে এটা তাসাব্বুর ধারাতে পড়বে, কিন্তু তাসাব্বুরের দণ্ড ধারাতে পড়বে, তাসাব্বুরের দণ্ডের ধারার মধ্যে পড়বে। বিধর্মীদের অনুকরণ তোমার মধ্যে আসলো কেন, সেটার থেকে বাঁচল না কি জন্য? ওলা তার কেন ইল্লাল্লাজি নাজালামু, আল্লাহর দুশ্মন যারা বিধর্মী তাদের সঙ্গে তোমার মিল না থাকে আমলে, বেশকম করো, দিনই আমল হলেও বেশকম করো, যাতে তাদের থেকে পার্থক্য হয়ে যায়। সেটা যদি এবাদত বন্দীগীর ব্যবহারও হয় তবু একটা বেশকম, মাহবিল ইমতিয়াজ একটা করতেই হবে বিধর্মীদের আমলের ধরন থেকে বাঁচার জন্য, এটা এটা ওয়াজিব। কালিবুল ইয়াহুদা ওয়ান নাসারা হাদিসে আমর আল আমরুল হুজুব, ভিন্ন কোন কারিনা না থাকলে মতলা গামুর উজুবের জন্য, বোঝা গেল তাদের মোকালাবত করা ওয়াজিব। তো তাদের মতো দাঁড়িয়ে রাখা জায়েজই নেই। যেমন যে আশুরার রোজা রসুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে প্রথমবার শুরু করছেন, তখন ছিল একদিন, পরে তিনি জানতে পারলেন যে ইহুদিরা এই দিনে করে একদিন, রসুল্লাহ সাল্লাম বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে আমি এটার লোক আরেকদিন মিলাবো, যাতে ইহুদিদের মতো না হয়, তাদের বিপরীত আমাদের আলাদা ইসলামী বৈশিষ্ট্য এবং পার্থক্য ইমতিয়াজ এটা প্রকাশ পায় এবং প্রতিষ্ঠিত হয়। কি কথা বুঝে আসে নাই? দাঁড়ি করা এত আবেগে বেশি লম্বা রাখে, হাদিসে লম্বা রাখার কথা বলার কারণে। আবুল রহমানি যে মাস্টুন তৈরি এফা, কেন যেখানে যে নির্দেশ হবে লাকাত কায়না লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে তোমাদের জন্য মডেল আছে, নবী কত লম্বা করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে তরিকা যে আদর্শের উপরে যে রঙের উপরে আমার সাহাবীরা যে রঙের উপরে, এটাই হচ্ছে শহীদিন, এটাই হচ্ছে শহীদিন, এটাই দিনের সঠিক মডেল, এটাই সিরাতুল মুস্তাকিম। বোঝা গেল যে কোনো আমলের ক্ষেত্রে সাহাবিদের তরিকা এটা খেয়াল রাখতে হবে। সাহাবারা কি করতেন? হ্যাঁ, যে আমলই করুক সাহাবিদের সঙ্গে মিলে গেলে সবটা সহি, চাই নিজেদের পরস্পর পার্থক্য হোক, সাহাবিদের মধ্যে কেউ একরকম করছেন, কেউ আরেকরকম, কেউ আরেকরকম, এমনটা যদি হয় তো কেউ এক সাহাবির আমল ধরে কেউ আরেক সাহাবির আমল, সব হকওয়ালা। এজন্য এক সাহাবি আমিন সবসময় আসতে বলতেন, একদল আসতে আমিন ধরছে, এটাও হোক, আর কিছু লোক আমিন কোন সাহাবি ছিলেন আমিন জোরে বলতেন, তো কেউ আবার আমিন জোরে ধরছে, সেটাও হোক, কিন্তু বড় সাহাবিরা কোনটা করতে সেটা ধরো, সেটা বলো। হযরত আবু বকর উমর তারা আমিন আসতে বলতেন, তারা বড় সাহাবি, হ্যাঁ না, আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় সাহাবি, তারা আমিন আসতে বলতেন, আর তাদের মতো বড় না যারা তাদের কেউ কেউ আমিন জোরে বলতেন। বোঝা গেল সুন্নত বড়টা হল আমিন আসতে বলা, বড় সুন্নত হল আমিন আসতে বলা, আর যদি আমিন জোরে বলে সেটাও সুন্নত, কিন্তু ওটা ওটার থেকে শুরুটা জোরে বলা আসতে বলা আমিন যেটা সেটা বড় সুন্নত। তার বড়াই আমল করতেন, বড়দের আমল বড় আমল, বড় যারা বড় তাদের আমলও বড়, আচ্ছা যারা ছোট তাদের আমল তুলনামূলক ছোট। হযরত আবু বকর উযু করলে এটা বড় উযু, ওমর উযু করলে বড় উযু, হযরত উসমান আলী উযু করলে এটা বড় উযু, আর যদি এটা হযরত বেলাল করেন সেটাও বড় উযু, কিন্তু হযরত আবু বকর উযু যদি এটা ছোট উযু, হাসান বসরি উযু করেন সেটাও বড় উযু। হ্যাঁ, কামেল মানুষ তিনি, কিন্তু সেটা হযরত বেলালের চেয়ে বিলালের উজুর চেয়ে ছোট উজু। জুনায়দ বাগদাদি উজু করেন, মুজাহিদ আল-বিসানি শাহুল্লাহ দেহলভী ইমাম গাজালিরা উজু করেন, সেটাও বড় উজু, দিনের আমল সুন্নতের আমল, কারণ সুন্নতের আমলই বড়, কিন্তু সেটা হাসান বসরির সে উজুর আমলের চেয়ে ছোট। যিনি বড় তার আমলও বড়, যিনি বড় তার এলিমও বড়, তার আমলও বড়, তার এখলাসও বড়, এই জন্যই তারা বড়। বোঝা গেল সাহাবিদের আমলে আমলে সবই ভালো, সবই সুন্দর, কিন্তু বড়দের আমল বড়, আর ছোট সাহাবিদের সেই তুলনায় ছোটদের আমল ছোট। তো বড় সাহাবিরা তারা যখন আমি নাচতে বলতেন, তো অন্যরা কেউ কেউ আবার জোরে বলতেন, তো নবী তো বলছেন যে আমার সাহাবিরা যে তরিকার উপর সেটা হক, সেটা সহি, সেটা দিন, সেটা সুন্না এবং সেটা অনুসরণীয়। তাহলে বোঝা গেল অন্যরা যেটা করছেন সেটাও দিন, সেটাও ঠিক আছে, কিন্তু বড় সাহাবিরা যেটা করছেন সেটা আরো আরো উপরের, আরো বড়টা। ছোটটা করলে ঠিক আছে আর বড়টা করলে ঠিক নাই, এটা কোন কথা? এটা তো ঠিক না। শুনতে সবার মজাবি বিষয় আদি অটোমেটিক নিয়ে আলহামদুলিল্লাহ আইসে যায় থোড়া আল্লাহ শিবর আলহামদুলিল্লাহ। দেখো বলতে চাইছিলাম আমি খালি একটাই কথা, দুনাই নখ ঠিক মতো আমরা কাটতেছি কিনা। আজকে গতকাল শুক্রবার গেল, আজকে শনিবার, আমাদের নখ কাটার শূন্যতা আদায় হয়েছে কিনা একটাই বলতে চাইছিলাম। কিন্তু এটা আমার ফিতরতের আমল, এটার সঙ্গে আরো কত কত ফিতরত কি জিনিস যোগ হইতে হইতে মজা বসে গেছে। আল্লাহ পাকের রহমত না এটা। এ সকল আমলের পর করতে আচ্ছা নবীদের আমল। এখন তুমি তোমার নিজের দর্জির বানানো কুর্তা গায়ে দিয়ে নামাজ পড়তে গেলা, হ্যাঁ না? একটা হচ্ছে ইব্রাহিম ইসলাম একটা কুর্তা বানায় যদি তোমার দেন, যাও ওইটা দিয়ে নামাজ পড়ো। দুই কুর্তার নামাজ কি সমান? হ্যাঁ। এখন এরামের কাপড় নিজের বাজার থেকে কিনে এটা দিয়ে হজ করতে গেছে, আরেকজন কি ইব্রাহিম আদম এটা এরামের কাপড় হাদিয়া দিছে, এটা লয়ে যাও, দুইটা কি সমান হবে? এক আল্লাহওয়ালার দেওয়া কর্তা, সে আল্লাহওয়ালার এখলাস, নেক নিয়ত, হ্যাঁ, এবং তার নেক হাতের স্পর্শ, এটার কারণে এটার আহামিয়ত এবং আজমত, ইজ্জত এবং মর্তবা বাড়বে না। আর যদি এরকম হল যে হলুদ আবুকুর সিদ্দিক কাউকে এরামের কামড় দিলেন, এই আল্লাহওয়ালাদের পোশাকেরও যে আজমত আছে, আহমিয়ত আছে, দাম আছে, তাদের পোশাকের দাম, পোশাক ফজিলতওয়ালা, তার বিছানাপত্র ফজিলতওয়ালা, হ্যাঁ, তারা যে জিনিস ইস্তেমাল করে সেটা ফজিলতওয়ালা, মর্তবাওয়ালা। এটার প্রমাণ একটাই ঘটনা কাফি, যে ইমাম আহমদ বিন হাম্বুল রহমুল্লার কর্তা হাদিয়া হিসেবে যখন ইমাম শাফি রহমুল্লার নিকট আসছে, ইমাম শাফির মতো আলিমে দিন মুহাদ্দিস ফকিহ আরেফ তিনি সেই কুর্তাকে চোখে লাগাইছেন, মুখে লাগাইছেন, বুকে লাগাইছেন, চুমু খাইছেন, ধুইয়া ধোয়া এটার পানি পান করছেন। ইমাম সাহাবি রহমুল্লাহ নিকট এটা ফজিলতওয়ালা। ইমাম সাহাবি কি বুঝতেন না আল্লাহর দিন? তার দিন বোঝার এলেম ছিল না। সাদিকিন কামিলিন এটা আল্লাহর নজরে বড়, তো তাদের সংস্পর্শের জিনিসও বড়, এটা তো প্রমাণ হল এই আমলের দ্বারা। তাহলে তার ব্যবহৃত যে ইমাম আহমদ ইবনে হাম্বল এক আল্লাহওয়ালা, তার ব্যবহৃত পোশাকে যদি এরকম দামি হয়, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তিনি সেজদা করেন, যে জবান দিয়ে তেলাওয়াত করেন, তাহলে সেটা পোশাকের চেয়েও বেশি দামি না। কারণ হাদিসে কুদসিত রাব্বুল আলামিন বলছেন, কুদ্দু সামা আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন বান্দা আমার হয়ে যায়, আমার খাস প্রিয় পাত্র, তখন আমি ওর কান হয়ে যাই, ওর চোখ হয়ে যায়, ওর হাত হয়ে যায়, হ্যাঁ, তো ওর ওই বান্দার এক এক অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছেন, দৃষ্টান্ত স্বরূপ কয়েকটার কথা আছে এখানে, হ্যাঁ, তা আমি ওর এক এক অঙ্গ প্রত্যঙ্গ ভেবে দিই, মানে আল্লাহ পাকের খাস রহমত, খাস নূর সেখানে তার এক এক অঙ্গে আছে। মূল তো পোশাক না, পোশাক তো পরে, পোশাক আসছে ওর শরীরে, মূল হল ওর দেহ, যেটার দ্বারা সে আল্লাহর সন্তুষ্টির নেক আমল করে। বোঝাগুলো যে অঙ্গগুলোর দ্বারা ন্যাকামল সম্পাদন হয়, ন্যাকামলগুলো হয়, সেটার দাম পোশাকের চেয়ে বেশি। সেই দেহের সঙ্গে পোশাক লাগার কারণে সেই পোশাক বরকতওয়ালা। তাহলে এই দেহের সঙ্গে যে জিনিসের সম্পর্ক হবে সবটা বরকতওয়ালা। তাহলে ওর জায়নামাজ বরকতওয়ালা, ওর জায়নামাজ বরকতওয়ালা, ওর মেসওয়াক বরকতওয়ালা, এ আল্লাহ বলেন মেসওয়াক বরকতওয়ালা, রুমাল বরকতওয়ালা, তার লুঙ্গি বরকতওয়ালা, তার গেঞ্জি বরকতওয়ালা, তার বিছানাপত্র বরকতওয়ালা, তার সমস্ত তার ব্যবহৃত জিনিসপত্র, তার দেহের এই নূরওয়ালা দেহের সংস্পর্শ করার কারণে সবটাই বরকতওয়ালা। কি কথা বুঝে আসছে কিনা? তাহলে ইমাম শাফি রহমুল্লাহ যদি ইমাম মাহমুদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলীর পোশাকের ব্যাপারে বলে যে এটা ধুইয়া পানি দাও, এই পোশাকের সঙ্গে লাগা পানিও আমার শেফার কারণ হবে। সেবা কি পোশাকে দিবেন? আল্লাহ দিবেন। কে দিবে সেবা রোগ থেকে? আল্লাহ দিবেন। ইমাম সাফি রহমুল্লাহর আমল দ্বারা তিনি বুঝাইছেন যে ইমাম মাহমুদ বিন হাম্বলের মতো সাদিকিনের মহান ব্যক্তিত্ব, সাদিকিনের কাফের এক মহান ব্যক্তিত্ব, তার এই পোশাকের ধোয়া পানি পান করলে আল্লাহর রহমত মুতাওয়াজ্জে হবেই। এসা খাস মানুষ তারা, হ্যাঁ আল্লাহর রহমত মুতাওয়াজ্জে হবেই, এতটা তিনি বিশ্বাস করছেন। তাহলে সেই আল্লাহ ওয়ালার উসিলা দিয়ে দোয়া করলে সেটা কেন গুনাহ হবে? তার পোশাকের কারণে যদি রহমত নাজিল হয়, সে যে দেহ দ্বারা আমল করেন সেই দেহের সেই দেহওয়ালা মানুষটার উসিলা দিলে আল্লাহ এই লোকটার উসিলায় রহমত নাজিল করেন, এটা কেন সেরেক হবে? এটা কেন বেদাত হবে? তাহলে প্রমাণিত হয় কোশ্চিন গেল এটা সেরেক হইতে পারে না। সেরেক হলে তার ইমাম শাফি রহমুল্লাহর ইমাম মাহমুদ ইবনে হাম্বলের পোশাক দিয়ে খাওয়া এটাও সেরেক হওয়া লাগে। এটাকে তো সেরেক বলার কারো হিম্মত হবে না। যখন ওটা সেরেক না, তা সেই আল্লাহ বলার উসিলা দিয়ে দোয়া করা, আল্লাহর রহমত চাওয়া, সেটাও সেরেক হইতে পারে না। তাহলে ইমাম মাহমুদ ইবনে হাম্বলের পোশাক দিয়ে পানি খেলে এটা যদি সেরেক না, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির উসিলা দিয়া দোয়া করলে যদি সেরেক হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়া দোয়া করলে সেরেক কেন হবে? এই জন্য হানাফি উলামায়ে কেরাম পরিষ্কার বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসিলা দেওয়াতে কোনো দোষ নাই। কি কথা বুঝুন নাই ভাইয়েরা? বরং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসিলা দেওয়া কোরআন হাদিস থেকে প্রমাণিত। কি কথা বুঝে আসছে? যে আল্লাহ রসুল সাল্লামের উসিলা থাকলে, আল্লাহ রসুল সাল্লামের উসিলা থাকলে আল্লাহ রহমত আসবে, বিপদ সরবে। তার দলিল কি? কে আল্লাহ কুরআন শরীফে বলছেন, ওমা কান আল্লাহ ইউআযিবাহু ওয়া আনতা ফীহিম, ওমা কান আল্লাহ ইউআযিবাহু ওয়া আনতা ফীহিম, হে নবী আপনি ওদের মধ্যে থাকা অবস্থায় আমি আজাব দিতে পারি না, ওদেরকে দিব না। বুঝা গেল নবী এমন এক উসিলা যার উসিলা আজাব বন্ধ হয়ে যায়। নবী বর্তমান থাকার কারণে আজাব বন্ধ হয়ে যায়। ওমা কান আল্লাহ লিউআযিবাহুম ওহুম ইস্তাগফিরুন, হ্যাঁ ওমা কান আল্লাহ মুআযিবাহুম ওহুম ইস্তাগফিরুন, আর তারা ইস্তিগফার করবে, মাফ চাইবে, হালত আমি তাদেরকে আজাব দিব না। কিন্তু নেই তো নবীর বর্তমানে আল্লাহ পাক আজাব দেন না, তো নবীর ওসিলা দিল তাহলে আল্লাহ পাক আজাব দিবেন না ইনশাআল্লাহ। কি কথা বুঝেন নেই? এ থেকে প্রমাণিত হয় আব্বাস রাজিউল্লাহর ওসিলা দিয়েছেন, ওমর রাজিউল্লাহ বৃষ্টি হয়েছে, অন্তত আব্বাস রাজিউল্লাহর ওসিলা দিয়ে দোয়া করছেন তো বৃষ্টি না দিল। তা আল্লাহ পাক এই ওসিলা দেওয়া পছন্দ করছেন। আল্লাহ হযরত ওমরের লোক এই ওমরের পক্ষে কাজ করছেন যে তুমি ওসিলা দিছো আমার প্রিয় বন্দার, তাহলে বৃষ্টি দিই। এটা তো আল্লাহ পাক বলেন নাই যে এ সেরেক করছে ওমর, হ্যাঁ বা সাহাবিদের কেউ বলছিলেন যে ওমর এটা সেরেক করছেন, বাইরে ঠিক করছেন, বলছিলেন কেউ? তাহলে বোঝা গেল আব্বাস রাজিউল্লাহ আনহুর ওসিলা দেওয়া দোয়া করাটা এই সাহাবাদের উপর এজমা ছিল। সাহাবাদের এজমা, কোন সাহাবি থেকে এটার বিরোধিতা প্রমাণ নেই, খালি এজমা সাহাবা যে ওসিলা দিয়া দোয়া করা যাবে। সাহাবিদের এজমার কারণে এটা কামিল শক্তিশালী হয়ে গেছে। তাহলে হযরত আব্বাস তো নবী ছিলেন না, বোঝা গেল নবী ছাড়া কোন কামেল বান্দা তার ওসিলা দিয়ে দোয়া করলে সেটা শিরক না, বরং সেটা সুন্নাত। কারণ সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সুন্নাত দুর্বা, আমার খোলাফা রাশিদিনের সুন্নাত দুর্বা। হ্যাঁ, তো সুন্নাত সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু খোলাফা রাশিদিনের মধ্যে ছিলেন না, তো তিনি যে আমল করছেন ওসিলা দিয়ে দোয়া সেটা খোলাফা রাশিদিনের সুন্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাত ধরো, আমার খোলাফা রাশিদিনের সুন্নাত ধরো। তাহলে বোঝা গেল ওসিলা দিয়ে দোয়া করা এটা সুন্নাত। সুন্নত কি? সুন্নত ওমরি, খেলাফত রাশেদার সুন্নত, খলিফা রাশিদিনের সুন্নত, খোলাফা রাশিদিনের সুন্নত। টেনশন মুক্ত আমল করো, এটা মিয়া কোন শেরেক টেরেক কিছু না। শেরেক বলা এটা জাহালত, এখানে শেরেক বলা জাহালত। বন্ধুদের ভাইরা, আলহামদুলিল্লাহ শরীর অসুস্থ দুর্বল, মাথা উঠে দল কথা বলতেও কষ্ট হয়েছিল, কালকে রাত্রি গেছিলাম অনেক কষ্ট হয়েছে কোথাও, এই জন্য এখন তো খালি চাইছিলাম যে খালি নখ কাটার সুন্নত বলব, কিন্তু আল্লাহর অমর দিয়ে হাসে গেছে অনেক দিন, দশটা আমুল ক্ষুদ্রতর আমুল। হ্যাঁ, কাসের শহরে এফাও লিয়া এবং আসিবাক ওল মজমজা, অসুসারিব এফাউলিয়া, আসিবাক ওল মজমজা, ওল ইস্তেল শাক, হলকুল আনা, নফুল ইবিত, কটাউল গসলুল বারাজিম, যেখানে যেখানে জোড়া আছে এগুলোকে ধোয়া, গোসলের সময় এগুলো ধুইতে হবে, উজুর সময় ধোয়া চাই, গসলুল বারাজিম কটে হলো। আচ্ছা আর কি? খতনা, খতনা করা, আরেকটা কি? তাকলিম হল আসিফার, নখ কাটা, কটা হয়েছে দশটা, বস এই। কোন কোন রেওয়াজে আরো এক দুটা বেশি আছে। হ্যাঁ, সেটা হল আল ইস্তিনজাবিল মাল, ইন্তেকাসুল মা আছে হাদিসে, পানির দ্বারা ইস্তিনজা করা। কোন রেওয়াজে নেকার কথা আছে, বিয়ের কথা। তুমি তো একটা লই করছো, মনে করছো যে ও মনে করছো আমার চশমার পাওয়ার বেশি, চশমা হলো তো এখানে আরো হুজুর আছে, এরও তো চশমা আছে, দশটা তো আমরা এমনি পাই গেছি। কোন রেওয়াজে বিয়ের কথাও আছে, কথা বলুন নাই তো, এইগুলো ফেতরে দিলাম বস আলহামদুলিল্লাহ। ইস্তিনজা বিল মা, দশটা ভাবলাম যে দশটা আমরা পাইছি কিনা, হিসাব করতে গিয়ে দেখলাম যে এখন কোনটা রইল, খতনাও আছে এর মধ্যে, আল ইক্তিদান, হ্যাঁ খতনা করা, খতনা এটাও নবীদের এক আমল, তাই না? সুভান, আজীব মামলা। বিদর্ভীরা যেটার মধ্যে থাকে আর কি, খতনা করে তো মানুষ আরামে থাকে, পাক সাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, যারা করোনা তো ময়লা জলা আবর্জনা শুদ্ধ থাকে, পেশাব পেশাব সব আটকে থাকে, এটা ভালো হলো। এই জন্য খতনাও এক বহুত মুবারক আমল, ইসলামী আমল। ইব্রাহিম ইসলাম কে আল্লাহ হঠাৎ হুকুম করছেন যে খতনা করো, আজ ফৌরন খতনা করছেন নিজের হাতে। আজিম হজরত ইব্রাহিম ইসলামের শান, ইব্রাহিম বিকাল ইমাতিমা, আল্লাহ বলেন যে তোমরা স্মরণ করে শিক্ষা গ্রহণ করো ওই বিষয়ে, ওই সময়টাকে যে ইব্রাহিমকে যখন তার রব কয়েকটা ব্যাপারে পরীক্ষা করতে চাইলেন, যে কটা বিষয়ে পরীক্ষা করতে চাইলেন ফাতাম্মা হুন্না, সেটা ইব্রাহিম সেটা কমপ্লিট করে একদম মুকাম্মল করে দেখাই দিয়েছেন। তারপরে গিয়া হাফেজ কোথায় গেল? তখন আল্লাহ পাক বললেন যে আমি তো তোমার নবীবর্তি হলাম। কোথায় বুঝে আসছে এখন? তো আগে যে আল্লাহ পাক বলছেন যে আমি যখন তার পরীক্ষা করলাম, এটা কি নবুয়ত দেওয়ার আগে না পরে? কি কথা বলেন না? ফের আবার কেমনে নবুয়ত দিবে? নবুয়ত দেওয়া তো হয়ে গেছে। ইন্নি জাআলুকাল লিন্নাসি ইমামা, হ্যাঁ, যদি এটা আগে নবুয়ত দিয়ে থাকেন, আগে নবুয়ত দিয়ে থাকেন, তাহলে ইন্নি জাআলুকাল লিন্নাসি ইমামা এটা হল নবুয়তের পরে আরো প্রমোশন। এটাও এক তাফসীর এখানে। আরেক তাফসীর হল যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম ইসলামকে নবুয়ত দিয়েছেন এই এই ন্যায় কামলগুলো করার পরে, সেটা আরেক তাফসীর। দুই তাফসীর এখানে, মাশা আল্লাহ। তো বলেন বই জানে না বই যা কি জানে? কি কথা বুঝলেন? এমনি জাহেলু কেনা সিমামা, এটা জাহেরিভাবে মনে হয় যে এই আমলগুলোর পরে আল্লাহ পাক ইমামত দিচ্ছেন, সেই ইমামত হল যে তাহলে তো হবে যে এটা যদি নবুয়ত হয় তাহলে আমলের পরে নবুয়ত। আরেকটা হল না, আগেই আল্লাহ পাক তাকে নবুয়ত দান করছেনই, এবং সেই সময় বিভিন্ন আমলের দ্বারা আল্লাহ পাক তার মত পরীক্ষা করছেন। তো পরে জাহেলু কেনা ইমামা, আগে তো নবুয়ত দিয়েছিলেন, ওই সময় পরে আল্লাহ পাক সেই মর্তবা আরো উপলব্ধ করে দিয়েছেন। এই লিন্নাস ইমামা তখন কেয়ামত পর্যন্ত সব মানুষের জন্য ইমাম তিনি। আগে আগে ছিলেন খালি নবী, এখন কেয়ামত পর্যন্ত সব মানুষ আপনার অনুসরণ করবে। সেটা যে আল্লাহ পাক এই উম্মতকে হুকুম করছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা লাগেন ইব্রাহিম, তার আদর্শ ধরবা। আরে ওয়া আল্লাহ, আল্লাহ পাক নিজে বলেন তোদের বাবা লাগে আমার ইব্রাহিম, তোমাদের বাবা লাগে না আমার ইব্রাহিম, তার মিল্লত তোমরা ধরবা, সেই মোতাবেক চলবা। রব্বুল আলামিন যাদেরকে আমাদের বাবা বানায় দেন, তিনি কত বড় বাবা। এজন্য বোঝা গেল বড়দেরকে বাবা বলা এটা সুন্নতের খেলাফ না। রুহানি পিতাকে বাবা বলা এটা কোরআন থেকে সাবেত। এবং তার দলিল আরেক আয়াত যেটার তেলাওয়াত মনসুখ কিন্তু হুকুম মনসুখ না, সেটা হল আন্নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুল লাহুম, এটা এই আয়াতের অংশ। কিন্তু এই আয়াত আর কোরআন শরীফের তেলাওয়াতে নাই, কিন্তু এটার হুকুম বহাল আছে। হ্যাঁ না, যে নবী তোমাদের আব্বা লাগেন। আবার আল্লাহ পাক বলছেন যে মা কানা মুহাম্মদ আবা হাতিম বিন রিজালিকুম, তোমাদের কোন পুরুষের বাবা ছিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল সেই বাবা আবার ভিন্ন বাবা, যে কোনো পুরুষের বাবা না, তিনি তার মেয়েদের বাবা ছিলেন, হযরত ফাতেমার বাবা, হযরত রুকাইয়ার বাবা, হযরত জয়নাবের বাবা রাদিয়াল্লাহু আনহুন্না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো থাকেন না জিন্দা, তিনি ছেলে জন্ম হয়েছিলেন বা দুনিয়াতে থাকেন না, চলে গেছেন দুনিয়ার থেকে, তো তিনি বাবা থাকছেন খালি মেয়েদের। কি কথা বুঝেন নাই? মা কানা মোহাম্মদ আবাহিন জালিক ওলাকে রসুল আল্লাহ খাতামান্নবিয়্যিন, এরকম পাদ্রিক তো বাবা তোমাদের না, তিনি তোমাদের রসুল। হ্যাঁ, রুহানি পিতা ও হুয়া আবুল্লাহ, নবী ও বাবা। কাজে কোন আল্লাহ আলাকে যদি বলেন যে বাবা তো কোন দোষ নেই, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, কিন্তু এই জমানা বাবা বলতে গেলে যেহেতু বেদাতিরা এগুলো বলে বেশি এবং তারা দিনের বাইরের লোক তারা বলে বেশি, এই জন্য এটার অভ্যাস না বানানো চাই, তাদের সঙ্গে তাসাব্বু হবে, তাদের সঙ্গে মিল হয়ে যাবে। এক আধবার মহব্বতে কখনো বলার দোষ নেই, কিন্তু দিনরাত অভ্যাস বানানো এটা মুনাসিব না, যে বেদাতিদের মতো সুর মনে হয়, আর বেদাতি এবং বিধর্মী তাদের সুর থেকে বাঁচা এটা ওয়াজিব। সবসময় বলতে লাগতে থাকলে তাদের মতো লাগে, মাঝে মধ্যে বলল এক আধবার, কখনো বলল তাদের মতো হয় না, কারণ বেশ কম মনে হয়, তারা সবসময় বলে, এই লোক তো সবসময় করে না, মাঝে মধ্যে কখনো আবেগে মহব্বতে আজবতে বলে, তাদের সমস্যা থাকে না। এটাকে দিন রাত্রের অভ্যাস না বানানো চাই। ওরা বাবা বলে, কিন্তু আহলে হক যারা তারা বাবা বললে এটা এমন কোন মূলত তো কোন দর্শনীয় বিষয় নাই, কিন্তু এটার দ্বারা তো দিনই কোন নোকসানও নাই, লেহাজা এরকম বললে বলা যায় গেছে, তাদের মতো এরকম অভ্যাসে পরিণত না করা মুনাসিব। কথা বুঝেন নাই? এটা বলা না যায় না আহলে হকের জন্য, যারা দিনই মুরব্বী তারা নিজের বাপের মতোই শ্রদ্ধ, হ্যাঁ না, আলেম দিন যারা। আর এলমের সঙ্গে যখন আমল পয়দা হয় না, শোনো, এলমের সঙ্গে যখন আমল পয়দা হয় না, এলমের সঙ্গে দিনই আখলাক পয়দা হয় না, সে এলম এলম না। এলম এবং আমল দুটা জোড়ওয়ালা এবং ইস্তেমাহিয়তওয়ালা। তার দলিল কি জানো? রসকলা রসুল্লাহ সাল্লাম আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিমি। আল্লাহ পাক আমাকে খালি এলিমি দেন নাই, আখলাকও দিচ্ছেন, আদব আখলাকও দিচ্ছেন, এবং ওয়াও লীল জামা দুই তরুণরা দিচ্ছেন আল্লাহ তালা, এটাও দিচ্ছেন ওটাও দিচ্ছেন। এলম এবং আমল আদব আখলাক দুটো আল্লাহ পাক দান করছেন আমাকে, দুটো হইলে তখন তিনি আলেম হন। এলম আছে, আমল নাই, আখলাক নাই, সে আলেম না, পণ্ডিত। কথা বুঝুন নেই? এলমের সঙ্গে আল্লাহ পাকের সন্তুষ্টির আমল আখলাকও থাকা চাই, তখন সে আলেম, আর না হলে সে আলেম না, খালি পণ্ডিত। এইসব জরুরি, তোমরা কি বুঝবা? তোমরা তো এগুলি এমনি মাশা আল্লাহ বলে শেষ করো, যেটার ব্যাপার আরো আরো ব্যাপার আছে, সেই ব্যাপার তো তোমরা বুঝো না মৌলভীরা। সেটা হল যে অনেকে এলেম আছে বলে যে বোখারি শরীফে আছে, বুঝলাম তোমার এলেম আছে বুখারী শরীফ তুমি দেখছো, ভালো কথা। কিন্তু তুমি এই জন্য বুখারী শরীফের উদ্ধৃতি দিয়া এক সাহাবীর পক্ষে বললো আরেক সাহাবীর বিরুদ্ধে বললা, এক সাহাবিকে ইজ্জত করলে আরেক সাহাবির সম্পর্কে বলে দিলা যে এই হাদিসের বর্ণনা করে আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি কোন গুরুত্বপূর্ণ সাহাবি না, নাউজুবিল্লাহ। এটা ইবলিসের ধোকাতে বলছো, তোমার মধ্যে আদব তুমি নেই, এই জন্য তুমি আলেমই না, তুমি জাহেল মানুষ। এলেমের সঙ্গে আদব থাকলে তখন তাকে আলেম বলে, তুমি আলেম না, তুমি জাহেল। নবীর হাদিস থেকে প্রমাণ, আল্লাহকে খালি এলিমি দেন না, আদবও দিচ্ছেন। তো যিনি নবীর নাই ভবেন আলিম দিন, তার মধ্যে এলেমও থাকতে হবে, আদবও থাকতে হবে। তুমি তো বড়দের আদব করো না। ইমাম শাফির রহমুল্লাহ আদব করছেন ইমাম আবু রহমতুল আলীকে। হ্যাঁ, তো তুমি সেই বড়দের আদব করো না, তাহলে সে উম্মতের বড়রাও তাদের আদব করছেন, তুমি তাদের আদব করো না, তাদের সঙ্গে বেআদবি করো, তাহলে তোমার তোমার এলম আছে আদব নাই, অতএব তুমি আলেমই না। আর যত যখন তুমি আলেম না, তুমি অনুসরণের যোগ্যই না, এজন্য উম্মত তোমার কথা শোনা ঠিকই না, তুমি এটা প্রমাণ করে দেখাই দিস। তো মাশা আল্লাহ শুরু থেকে বলো, কিন্তু আমার আমার মোয়ামলা তো আরো আগে, আলহামদুলিল্লাহ। তোমার তো তোমাদের মাশা আল্লাহ স্টার্টিং এর টা ছিল, এখন তো ফাইনাল ইয়ার্স। বুঝে আসছে কিনা? আল্লাহ পাক লাখ লাখ করে না। বিভিন্ন সময় বিজু মুন্ডা মাধ্যমে আলহামদুলিল্লাহ কাল ব্যবহার হয়, তখন তখন এটাকে বলে দিলে ভালো, নাহলে তো পরে খেয়াল থাকে না। কিন্তু পরে আল্লাহ পাকের মেহরবানি হইতে থাকে, আমার আকাবের বরকতে, বুজুর্গের বরকতে আলহামদুলিল্লাহ ফের দুবার আল্লাহ পাক ইয়াদ করে দেন। আমার কোন খেয়াল করে মনে রাখতে পারি না, মনে থাকেও না, কিন্তু সময় মতো আল্লাহ পাক দয়া করেন। পর আমিও খুশি হই যে রব্বুল আলামিন কি মেহরবান, আমার স্মরণ করে দিয়েছেন। এটা যেটা এখন বললাম না, আল্লাহ মানি রব্বি ফাহাসানা তালিম ওয়াদ্দা মানি রব্বি, এটা এই মাত্র ওয়ারিদ হয়নি, এটা ওয়ারিদ হয়েছে আরো কয়েকদিন আগে, দুই দিন আগে মনে হয়। কারণ এই মজমুন ওয়ারে দিছে এই হাদিস, দুই হাদিসের থেকে ইস্তিলাল। যারা কাবিরের আদব করে না তারা আলেমই না, আসলাফের আদব করে না তারা আলেম না, আল্লাহ ওয়ালাদের আদব করে না তারা আলেমই না, মা বাবের আদব করে না সে আলেমই না, সে জাহেল। কেসা দলিল দেখো, মৌলবী কিন্তু আদব নেই, আদব বা নসিব, বে আদব বে নসিব, আদবওয়ালা নসিবওয়ালা, আদবওয়ালা কপালওয়ালা, আর বে আদব কপাল পোড়া, বা আদব কপালওয়ালা আর বে আদব কপাল পোড়া। শুনতেছো ভাই? ভোর বেলা আলহামদুলিল্লাহ কত কিছু আল্লাহ পাকের রহমতে তালিম হয়েছে। এই লোক কে বুঝে রয়েছে মুরব্বী যে বাড়ি কোথায়? তোমার আব্বা না কিশোরগঞ্জের মানুষ, মজা পাইতেছে বুঝে বুঝে। তোমার আব্বা তুমি বেড়া তো কালা, তুমি তো বর্ষা, তুমি বাপ না ডাকলে আর রবিটার নাম আনলে এটা বোঝাও তো মুশকিল ছিল। বলো আপনারই তো না? হ্যাঁ ঠিক আছে, এটা দশটা কথা হয়ে গেছে। এক দোস্তের দোস্ত মানুষ মরে, ওরা আমি রসিকতা করে ফুর্তি করে ধরছি যে তোর বাবার আখলাক তবিয়ত এত ভালো, আমল আখলাক ব্যবহার এত ভালো, তোর বাবার তো সেরকম না, তুই বাপের পোলা কিনা এটা কো। আমি বললাম না, আমি তদন্ত কমিটি গঠন করে আমি দেখবো যে এটা ঘটনা কি। তদন্ত কমিটি কি? দু একজন পাঠাবো ভালো লোক ওর বাপের কাছে, যা কি এটা আপনার বলে হ্যাঁ তাহলে ঠিক আছে, হাইকোর্ট বলবে যে হা পোলাওরি কি কথা বাপ স্বীকার করলে তো এসে, কিন্তু ওরা আমি বলছি এত কথা বুঝেনি, বলছে আমি তদন্ত কমিটিতে আমি তদন্ত করবো তুমি বুঝলে কিনা, তো তো হয়রান হতে থাকছে এইরকম তদন্ত কমিটি গেলে তো আমার বিপদ। শাসন করার কত পদ্ধতি আমি আবিষ্কার করছি, এইসব কথা দোস্তবাব খাস দোস্তবাবের সঙ্গে মহব্বতে প্রাইভেসি বলা হয়, এটাকে ফাইনাল এবং জেনারেল রূপ দেওয়া ঠিক না। সবাই মনে করুন না যে আমরা সবাই এটা আরম্ভ করবো, এটা আবার বেওকুফি নকলরা আকল বায়াত, কোন জিনিস শোনার পরে সেটার অনুকরণের জন্য বিবেক লাগে, যাদের বিবেক মলিন তারা অনেক জিনিস শূন্য এটা চুপচাপ থাকা মনে আছে যে আমার মাথায় এত জ্ঞান নাই যেটা আমি সব জায়গায় ঠিক মতো সেট করতে পারবো, হ্যাঁ না সেট করার জন্য আগে স্বেচ্ছা হওয়া জরুরি, মানে আল্লাহ বলতে সব হতে সেই জ্ঞান সেই সমাজ অর্জন করা আমাদের জরুরি। কি মহারা আব্দুল রহিম সাহেবের কি হয়েছে, আরেকজনে ধরে রাখছে যে কি মহামা লাগে গাছে উঠবে নাকি নাকি গোয়ার থেকে উঠছো না সজা গেছিল, দোয়া তো খুব আম কিন্তু এর পূর্বেরটা কি ছিল, দোয়া দালাত করে সজাগ ছিল কিন্তু কোন সজাগ এটা রেওয়ায়ত জহীফ না সহি হবে তার সেটাও বিষয় আছে। আমাদের এক সাথী ছিল লালবাগে, আমরা একসাথে পড়তাম, সবকের মধ্যে ঘুম ঘুমেতে একদম কোন খবরই নেই, চোখ লাল হয়ে গেছে, পরে হুজুর আমাদের ইশারা দিয়ে বলতেন দেখেন অবস্থা, এই কথা কইলে ওই লাভ দিয়ে উঠে যেত, লাভ দিয়ে উঠছে চোখ একদম ভীষণ লাল, পরে হুজুর হুজুরের দিকে তাকা তো হুজুরের বলে যে হুজুর বলে কি হুজুর আমি ঘুমাইনি, আরে ইন্দালে কেমন কথা বলছো তুমি তো ঘুমাইছো তো আমি তো সব করতে পারবো, আমি কি চাকরি করছি তখন বলে দিতেছি ঠিক মতো ঘুমাইছো ঠিক চাকরিও ঠিক করতেছে, কিন্তু এর আবার কোন দরজা হবে সহি না হাসান না জয়ীব এটাও তো দেখার বিষয়, কারণ এসা ঘুমের ভিতরে অ্যাক্সিডেন্টের ভয়াস, এই জন্য এই রেবায়ত দরজা হাসানে দরজা সিহতে সহির দরজাতে নেই, এটা জোহরের দরজাতে এসে গেছে। হ্যাঁ ইলাইকে সাওয়াহেদ মজুদ হয় ফের সাওয়াহেদের মোতাবাতের কারণে ফের এটা দরজায় সিহতে পৌঁছবে, তার মানে সিহত সহি লেজাতেই থাকবে না সহি লেগাই হবে, সে গায়ের হল মোতাবাত বহজে মোতাবাদ সেটা সেই হয়ে গেছে, আর না হলে ফিজ হাতি নোকসান ছিল যার কারণে এটা ফিজ হাতি এটা সহির মর্তব্য ছিল না।
একুশে নভেম্বর 2015 বাদ ফজর হযরত আলা দামাত রহমাতুল্লাহ নিজ খানকা।